দোসরা জুন 2017 তরজমানে কাবির আরিফ বিল্লাহ শেখুল হাদিস শেখুল উলামা হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বরকাতুহুম এর শুক্রবার দিন গত রাত সপ্তম তারাবির পরের মজলিসে আজিম উশান বয়ান।
নম্বর 14 পায় দর পায় উযু করনা। এক অঙ্গ ধৌত করার পরপর অন্য অঙ্গ ধৌত করা, অর্থাৎ এক অঙ্গ ধৌত করার পর অন্য অঙ্গ ধৌত করার মাঝে বিলম্ব না করা। নম্বর 15 তরতিব ওয়ার উযু করনা, উযুর মাঝে ধারাবাহিকতা রক্ষা করা। নম্বর 16 দাহনি তরফ সে পহলে ধোনা, ডান দিক থেকে ধোয়া শুরু করা। নম্বর
17 হাত ডান দিক থেকে ধুবে বা ডান দিক থেকে আগে করবে।
নম্বর 17 সর কে আগলে হিসে সে মসাহ শুরু করনা, মাথা মসাহ করার সময় মাথার অগ্রভাগ হতে মসাহ শুরু করা। নম্বর 18 গর্দন কা মসাহ করনা, ঘর মসাহ করা, হালক কা মসাহ না করে ইয়ে বিদআত হ্যায়, গলা মসাহ করবে না, গলা মসাহ করা বিদআত। উযু কে বাদ কালিমা
গলা কোনটা ভাই, সামনের অংশ এটা হলো গলা, গর্দানের পিছনের অংশ, এখানে এইভাবে মসাহ করবে এটা মুস্তাহাব।
উযু কে বাদ কালিমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পড়কর ইয়ে দোয়া পড়েন, আল্লাহুম্মা জআলনি মিনাত তাওয়াবিন ওয়া জআলনি মিনাল মুতাতাহহিরিন। উযু শেষ করার পর কালিমা শাহাদাত অর্থাৎ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পড়ার পর এই দোয়া পড়বে, আল্লাহুম্মা জআলনি মিনাত তাওয়াবিন ওয়া জআলনি মিনাল মুতাতাহহিরিন। এই দোয়ার অর্থ হলো, আয় আল্লাহ তু মুঝে বহুত তওবা করনে ওয়ালো মে ওর খুব পাকি হাসিল করনে ওয়ালো মে শামিল ফরমা। আয় আল্লাহ আপনি আমাকে অনেক বেশি তওবাকারী এবং অনেক বেশি পাক পবিত্রতা অর্জনকারী বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত করেন।
উযুর পরে যে কালেমায়ে শাহাদাত পড়া, এক হাদিস শরীফে আছে, মুসলিম শরীফের হাদিস এটা, যে যখন কালেমায়ে শাহাদাত পড়ে না উযুর পরে, এক রেওয়ায়েতে আছে যে আসমানের দিকে, আসমান মানে উপরের দিকে, ঘরের মধ্যে থাকলে আসমান দেখবে কোন জায়গায়, উপরের দিকে নজর তুলে পড়বে কালেমায়ে শাহাদাত। তো এই কালেমায়ে শাহাদাত যখন এভাবে পড়ে, কালেমায়ে শাহাদাত পড়ার সাথে সাথে উযুর পরে, তো বেহেশতের 8 দরজা তার জন্য খুলে দেওয়া হয়, যেই দরজা দিয়ে ইচ্ছা সে বেহেশতে প্রবেশ করবে। এত গুরুত্বপূর্ণ এই সময় কালেমা শাহাদাত পড়া না? সুবহানাল্লাহ, ওয়াহ ওয়াহ। একদিকে উযু করলো যে নামাজ পড়বে বা তেলাওয়াত করবে, আর সাথে সাথে কালেমা শাহাদাত পড়লো যে আমি অন্তর থেকে সাক্ষ্য দিই আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার রসুল। বাস এই উযুর পরে এই কালেমা পড়লে এত বড় ফজিলত অর্জন হয়। হ্যাঁ, তারপরে এই দোয়া পড়া, এটার আলোক ফজিলত, ওই দোয়ার ফজিলত ভিন্ন। আল্লাহুম্মা জালনি পড়ো মিনাত তাওয়াবিন ওয়া জালনি মিনাল মুতাতাহহিরিন। আল্লাহুম্মা জালনি মিনাত তাওয়াবিন وَجَعَلْنِي مِنَ الْمُتَطَهِّرِينَ। দেখো কত বড় ফজিলত, মাশাআল্লাহ। শুনো
ফায়দা ইস দোয়া কে মুতাল্লিক মিরকাত শরহ মিশকাত মে মুল্লারি কারি রহমতুল্লাহ আলাইহি নে ফরমায়া কে উযু জাহিরি তাহারত হ্যায়, ইস দোয়া সে বাতিনি তাহারত কি দরখাস্ত পেশ কি গই হ্যায়। کہ اول اختیاری تھی وہ ہم کر چکے ہیں, اب آپ اپنی رحمت سے ہمارے باطن کو بھی پاک فرما دیجئے. فائدہ: এই দোয়া সম্পর্কে মেশকাত শরীফের ব্যাখ্যা গ্রন্থ মেরকাত শরীফে মোল্লা আলী কারী রহমতুল্লাহ আলাইহি লিখেন, উযু হল বাহ্যিক পবিত্রতা. এই দোয়ার মধ্যে অন্তরের পবিত্রতার দরখাস্ত পেশ করা হয়েছে, অর্থাৎ আয় আল্লাহ যা আমার ইচ্ছাধীন ছিল তা আমি করেছি, যা আমার ক্ষমতাধীন ছিল তা আমি করেছি, ক্ষমতাধীন যা আমার ক্ষমতাধীন ছিল তা আমি করেছি, এখন আয় আল্লাহ আপনি নিজ মেহরবানিতে আমার অন্তরাত্মাকে পাক পাক পবিত্র করে দিন.
আমার ক্ষমতা ছিল যে বাইরে একটু মুখ ধুইলাম, হাত ধুইলাম, পা ধুইলাম, মাথা মাজা করলাম, আমার যতটুকু পবিত্রতা অর্জনের জন্য কুলাইতে পারছি আমি করছি, কিন্তু এতে তো পবিত্রতা অর্জন কমপ্লিট হবে না. ভিতর না পবিত্র হইলে আমি বাইরে পবিত্র করার একটু চেষ্টা করলাম, আপনি ভিতরটাকে পরিষ্কার করে দেন, পবিত্র করে দেন. এই দোয়ারই অর্থ. হ্যাঁ, কারণ আল্লাহর দরবারে আসার জন্য খালি হাত মুখ ধুয়ে এসে গেল, কিন্তু দিল পরিষ্কার হয়নি, তো কি পবিত্র হইল? দিল এখনো নোংরা রয়ে গেছে, তো এইরকম দিল নিয়ে আল্লাহর দরবারে আসবে কিভাবে? এই জন্য উজুর পরে দোয়া করে যে আল্লাহ আমি বাইরে তো পবিত্র হওয়ার চেষ্টা করছি, এখন আমার ভিতরটাকেও পরিষ্কার পবিত্র করে দেন আপনি. বস, মাশাআল্লাহ. চলো ভাই, উজুর পরে কালিমায়ে শাহাদত পড়ার ফিকির করি সকালে, আল্লাহ আমাদের তৌফিক দান করে. না আজকে কি বার গেল, এটা জুমা না? জুমার দিন গেছে না? আজকে ফজরের পরে তসবিহে ফাতিমা পড়ছো যারা হাত উঠা, মাশাআল্লাহ, এখন হাতের সংখ্যা বাড়ছে, ঠিক আছে. না, জুমার পরে কারা পড়ছো তসবিহে ফাতিমা? মাশাআল্লাহ, বাহ বাহ, আল্লাহ করে সব হাত উঠার সুযোগ আছে. হ্যাঁ না, জোহরের নামাজ, জুমার নামাজ, এইভাবে মাগরিব এবং এশার নামাজ, এই সময় অনেকেই তসবিহে ফাতিমা পড়ে না. মানে তসবিহে ফাতিমা মানে ওই তসবি যেটা ফাতেমা রাজিয়াল্লাহু আনহা পড়তেন, এটার নাম তসবিহে ফাতিমা. রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট গেছিলেন হযরত ফাতেমা, যে ঘরে কাজকর্ম করেন হযরত আলীর ঘরে, তো একলা একলা কষ্ট হয়, একটা এই কাজের লোক হলে, কাজের মেয়ে হলে তো সুবিধা হইত. তো গিয়া রসুল্লাহ সাল্লাহামকে পান নাই, ঘরে পান নাই, উপস্থিত, তিনি উপস্থিত ছিলেন না. তো রসুল্লাহ সাল্লাম হযরত ফাতেমাকে ভীষণ মহব্বত করতেন. যখন শুনছেন যে ফাতেমা আসছিলেন, কি ব্যাপার, তো হযরত ফাতেমার ঘরে গেছেন, গিয়া বললেন যে মা, তুমি কি জন্য গেছিলা যে আমার ওখানে? বললেন যে কাজ করতে কষ্ট হয়, তো একটা বান্দি যদি দিতেন আপনি, তাহলে ওই যে যুদ্ধের সময় ধরে নিয়ে আসা হয়েছে যেগুলি পাওয়া যায় তার মধ্যে একটা, তাহলে আমার কাজকর্মে সহযোগিতা হইতো. রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি তার চেয়ে বড় সম্পদ তোমাকে দিই, সেটা হলো যে পাঁচ ওয়াক্ত নামাজের পর সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহ একবার 34 বার পড়া, এবং একই আমল শোয়ার সময় করা. হযরত ফাতেমা খুশিতে বাগবাগ হয়ে গেছেন, গেছি বান্দি আনতে, এখন পাইলাম তার চেয়ে হাজার লাখ কোটি গুণ বড়টা. এতে বোঝা যায় প্রত্যেক পিতা মাতার উচিত সন্তানকে পরকালের সম্পদে ধনী বানানো. হ্যাঁ না, সন্তানরা চাইবে দুনিয়া, কিন্তু দুনিয়ার খেদমত যতটুকু করা যায়, কিন্তু আখিরাতের বিষয়টাকে অগ্রগণ্য রাখা চাই সন্তানাদের জন্য. তারা দিনদার হয়, ইমানওয়ালা হয়, নামাজওয়ালা হয়, সুন্নতওয়ালা হয়, বেদাতের সঙ্গে সম্পর্ক না থাকে. আমাদের এই মসজিদটা, এটা প্রতিষ্ঠিত হয়েছে ইংরেজি 85 সালে, আল্লাহ পাকের রহমতে সে শুরু থেকে একদম এখানে আমার আসার তৌফিক হয়েছে, এবং আমি চেষ্টা করতে থাকছি আল্লাহর, আল্লাহ তাআলার মেহরবানিতে যাতে এই মসজিদে বেদাত ঢুকতে না পারে। রব্বুল আলামিনের দয়া আজ পর্যন্ত সুন্নত মোতাবেক চলতেছে এই মসজিদ, এখানে কখনো কোনো বেদাতের সুযোগ হয়নি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত এই মসজিদকে বেদাত মুক্ত রাখেন, অন্যান্য মসজিদকেও বেদাত মুক্ত করে দেন। আশপাশে অনেক মসজিদ ছিল যেগুলোর ভিতরে নানান ঝামেলা ছিল, হ্যাঁ, পরে বেশ কিছুদিন এখানে আমার থাকার পরে তো এই সংবাদ যখন পৌঁছতে থাকছে যে এখানে অমুক বিষয়ে মশলা এরকম, অমুক বিষয়ে মশলা এরকম বলে, তো ওই অন্য মসজিদের মুতাওয়াল্লি সভাপতি সেক্রেটারি তারা কখনো কখনো আমার এখানে আইসা পড়তেন, আইসা বলেন যে এই মশলা কি আপনি এরকম বলেন, বলে হ্যাঁ, তো আমাদের ওখানে তো এত বছর এরকম চলে। আমি বললাম এটা ঠিক না, এটা সুন্নতের খেলাফ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ওখানে এরকম করব। আল্লাহ পাকের দয়া, এটা আল্লাহ পাকের মেহরবানি যে তারা এইভাবে কবুল করছেন, গ্রহণ করছেন সুন্নত তরিকাকে। এইভাবে আশপাশের অধিকাংশ মসজিদ সুন্নত মোতাবেক হইতে থাকছে, খালি এক দুইটা মসজিদ এরকম রয়ে গেছে যেগুলো সুন্নত তরিকার উপরে আসে নাই। এখন কি অবস্থা আমি জানি না। এবং আমি যখন এখানে এই মসজিদে প্রথম আসি তখন আশপাশে দূর দূর পর্যন্ত মসজিদগুলো ইমাম এরকম ভালো আলেম ইমাম একদমই কম ছিল, হ্যাঁ না, যার কারণে মানুষ যা বলতো ইমামরা তাই করতেন। পরে আমি খুব দোয়া করতে থাকছি, আল্লাহ এই এই বৃহত্তর এই অঞ্চলে সব মসজিদে ইমাম যেন বড় বড় আলেম হয়, সব মজবুত আলেম হয়, আল্লাহওয়ালা হয় এবং সব সুন্নত তরিকার লোক হয়। অনেক দোয়া করতে থাকছি চুপচাপ গোপনে, দুনিয়ার কেউ তো জানতো না, কিন্তু আমার খুশির সীমা নাই যে কিছুদিন পরে কয়েক বছর পরে দেখলাম যে আস্তে আস্তে এত অঞ্চলে দূর দূর পর্যন্ত সব মসজিদে প্রায় মসজিদে বড় বড় আলেমরা ইমাম হয়ে গেছেন, বড় বড় আলেমরা ইমাম খতিব এবং মসজিদ সুন্নত তরিকা মোতাবেক। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নতের মধ্যে জিন্দেগি যাপনের তৌফিক দান করে। এখানে কাছেই এক মসজিদ আছে, এখানে কুরবানির সময় যে কয়েকদিন পাঁচ দিন পড়তে হয় না নামাজের পরে তাকবীরে তাশরিক, তাকবীরে তাশরিক কয়বার পড়া লাগে, একবার পড়া সুন্নত না কি সেটা? আল্লাহ আকবার, আল্লাহ আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা না, কিন্তু অসংখ্য মসজিদে তিনবার পড়ে এবং এটাই সুন্নত মনে করে। মুসিবত হলো যেটা সুন্নত না ওটাকে সুন্নত মনে করলে ওটা হয়ে যায় বেদাত এবং গুনাহ হয়েছে, কারণ এটার অর্থই দাঁড়ায় যে সুন্নত না যেটা সেটাকে সুন্নতের জায়গায় গ্রহণ করলে অর্থই দাঁড়ায় যে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়ত এবং দীন পরিপূর্ণাঙ্গ দিয়া যান না, এর মধ্যে ত্রুটি এবং ঘাটতি ছিল, পরের লোকেরা এসে এটাকে পূরণ করতে হইতেছে, নাউযু বিল্লাহ, কত মারাত্মক অপরাধ সেটা। যাই হোক, পরে ওইরকম কুরবানির এক মৌসুমে কি জন্য জানি আমি কাছে এক এক জায়গায় গেছিলাম আমার কোনো ঘনিষ্ঠ জনের নিকট, ওখানে পাশে এক মসজিদ আছে, ওই মসজিদে গিয়ে আসর পড়লাম। না আসর পড়তে গেছি তো ইমাম সাহেব, যে ইমাম সাহেব আমাকে বললেন যে আপনি পড়ায় দেন, তা আমি জানি যে ওই তো মসজিদে মসজিদে ওই ঝামেলা, পরে পড়াইতে পড়লে আমি আর না করিনি, ঠিক আছে পড়াইলাম। পরে নামাজের পরে এখন তাকবীরে তাশহীক, আমি তো একবারই পড়ছি, তারা তো একদম পড়তেই আছে পড়তেই আছে। পরে আমি দাঁড়াইছি, দাঁড়ায় এসে তাদের বুঝিয়ে বললাম যে ভাই আসলে মহব্বতে আবেগে আমরা করি, মহব্বত এবং আবেগ এতটুকু যথেষ্ট না, সুন্নত তরিকা মোতাবেক মহব্বত করা চাই আল্লাহ এবং আল্লাহকে, আল্লাহ রসুলকে, আর না হলে আল্লাহ আল্লাহ রসুল খুশি হবেন না। তো এটা তো ভাই একবার বলা সুন্নত, তিনবার বলা না, এটা আবেগে মানুষের মধ্যে রেওয়াজ হয়ে গেছে, এরকম করা চাই না। তো বুঝে বললাম, ফের মুসল্লিরা সবাই খুশি হয়ে গেছে, তাহলে আমরা এখন থেকে একবার করে বলবো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ইমাম সাহেব ওখানে বসেছিলেন, ইমাম সাহেব বসাইছিলেন, ইমাম সাহেব চুপচাপ ছিলেন, উনি নিষেধ করেন নাই, মানা করেন নাই। অনেক ইমামদেরকে পাবলিক বাধ্য করে যে এরকম করেন, তারা মনে করে যে ভাই আমরা পয়সা দিই, আমরা কথা বললে তো মানা জরুরি, পয়সা দাও ভাই, তাতে কি হয়েছে? তার খেদমত করার জন্য তো এই পয়সা যথেষ্ট না, আরো অনেক টাকা দিলেও খেদমত পুরা হয় না। যারা দিনের এলেম যার মধ্যে আছে সেটা মানা চাই। বাকি বহু মসজিদ এরকম আছে যে ইমাম তো মজবুত আলেম না, কোরআন শরীফ সহি সত্য কিছু মোসনা মাসাইল জানে, তো ইমাম হয়ে গেছে। ওইরকম ইমামদের উচিত বড় আলেমদের কথা মানা, ফের গোমরাহি থেকে এবং বেদাত থেকে হেফাজত থাকবে ইনশাআল্লাহ। চলো চলো চলো।
বিসমিল্লাহির রহমানির রহিম। কুতুব আলম গাউস জামানা হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আফতার সাহেব রহমাতুল্লাহ আলাইহির কিতাব মাওয়াহিব রব্বানিয়া থেকে পড়তেছি। সবসে বড়ি সুন্নত, ইরশাদ ফরমায়া কে এক সবসে আহম সুন্নত ইয়ে হে কে কিসি ওয়াক্ত আল্লাহ কো নারাজ না কিয়া জায়ে। হযরত বলেন যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সুন্নত হলো এই যে এক মুহূর্তের জন্য আল্লাহকে অসন্তুষ্ট না করা। তাকওয়া সবচেয়ে বড়ি সুন্নত হে, তাকওয়া সবচেয়ে বড় সুন্নত। এই তাকওয়া হে জো হামারি গোলামী কে সর পর আল্লাহ কি বিলায়ত কা তাজ রাখতা হে। এই তাকওয়াই আমাদের এই দাসত্বের মাথার উপরে আল্লাহর বন্ধুত্বের মুকুট পরিয়ে দেয়।
দাসত্বের মাথা বলে কি বুঝবে মানুষ? এত বাংলা হলো, অনুবাদ হলো। মানুষ যখন গুণামুক্ত ভাবে চলে, যেই বন্দা ছিল দাসানুদাস তাকে আল্লাহ পাক বন্ধুর মুকুট পরাইয়া দেন, বন্ধুত্বের মুকুট পরাইয়া দেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? মানে বন্ধুত্বের আসন দিয়ে দেন যে তুমি এখন শাসা, তুমি আমার বন্ধু লাগো। বাহ বাহ বাহ। আগে ছিল খালি গোলাম, একটা দাস, কিন্তু যখন সে গুণামুক্ত হইয়া আল্লাহর নাফরমানি মুক্ত হইয়া চলে, আল্লাহ পাক তাকে বন্ধুর আসন দান করেন, যে তুমি আমার দোস্ত লাগো। একবার এই কলতা বাজারে এক মসজিদ আছে যেখানে যাতে পারে মোহতাম সাহেব ওখানে আসতেন এবং ওই দাওয়াতুল হকের মজলিস হইত, এখন হয় কিনা আমার জানা নেই। তো সেই মসজিদে একবার আমাদের শেখ রহমতুল্লাহ আলীকে দাওয়াত দিচ্ছেন মাওলানা, তো ঢালকানগর থেকে হজরত গেছেন সেখানে দাওয়াতুল হকের মজলিসে, তো সাথে আমরাও গেছি। হজরতকে বয়ান করতে দিচ্ছেন, তো হজরত ওয়ালা বয়ান করছেন সুন্নতের বয়ান, সবচেয়ে বড়ই সুন্নত তাকওয়া হয়, যে সবচেয়ে বড় সুন্নত হল গুণামুক্ত থাকা, সবচেয়ে বড় সুন্নত। হ্যাঁ, কারণ রসুল্লাহ সাল্লাম বলছেন ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান্নাস, তুমি গুনাহ থেকে দূরে থাকো তাহলে তুমি সবচেয়ে বড় দিনওয়ালা, সবচেয়ে বড় ইবাদতওয়ালা, সবচেয়ে বড় বুজুর্গিওয়ালা। তো বোঝা গেল যে রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের জীবনের মডেলের মধ্যে শ্রেষ্ঠ মডেল হল গুণামুক্ত থাকা। শুনতেছেন প্রিয় বন্ধু? এটা এমন এক জিনিস যে এইটা এই আমল ধরলে, গুনাহ থেকে মুক্ত থাকতে থাকলে আল্লাহ পাক তাকে বন্ধুত্বের আসন দিয়ে দেন, তুমি আমার বন্ধু লাগো, দোস্ত লাগো। আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন। ওলি তারা যারা ঈমানওয়ালা আর সব সময় গুনাহ থেকে দূরে থাকে। হ্যাঁ, এখন অনেকেরই টেনশন লাগবে যে আমরা গুনাহ তো এখনো ছাড়তে পারতেছি না। তো হযরত হাকিম উলুম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে গুনাহ ত্যাগের, গুনাহ যদি বেশি অভ্যাস থাকে তো এইরকম করো যে গুনাহ কিছু কিছু ছাড়ো, কিছু কিছু ছাড়ার অভ্যাস করো। ফের হযরত বলেন যে এর অর্থ এই না যে বাকি গুনার আমি পারমিশন দিতেছি, বরং সবগুলো ছুটানোর একটা পদ্ধতি বাইর করছি, সবগুলো গুনা ছুটানোর একটা পদ্ধতি বাইর করছি। যে ভাই, যে যখন কিছু কিছু গুনা ছুটবে তো এতে হিম্মত বাড়বে, যে আমি কিছু গুনা ছাড়ছি তো এখন আমার ভালো লাগে, আরাম লাগে। আগে নামাজই পড়তো না, মসজিদে আসতো না, কোথায় কোথায় ঘুরতো। যখন মসজিদের মুসল্লিরা মসজিদের দিকে দৌড়ায়, তো ওই যে নামাজ পড়ে না মসজিদের আশপাশে চোরের গরু চোরের মতো পালায় পালায় এদিক ওদিক চলে যায়, গরু চোরের মতো। এলাকারই লোকজন যদি হয় শরম পায় যে সবাই মসজিদে যায়, তো আমি মসজিদে যাই না, শরমায় শরমায় পালায় পালায় একদিক চলে যায়। আচ্ছা, সেই লোক হঠাৎ করে এখন কারো নসিহতের বরকতে এখন মসজিদে আসে, কয়েকদিন মসজিদে নামাজ পড়ে এখন দেখে যে অনেক ভালো লাগে। তো ও হো, এই যে একটা নেক কাজের অভ্যাস হয়, এর বরকতে ফের আরো গুনাহ থেকে তৌফিক হয়, আরো কিছু থেকে তৌফিক হয়, আস্তে আস্তে দিনের রাস্তায় সে আগে বাড়তে থাকে। ও উনকা রফতা রফতা বন্দায় বেদাম হতা হ্যায় মহব্বত কে আসিরো কে ইহি আঞ্জাম হতা হ্যায়। কবুতররা কবুতর এরকম গাঁও গ্রামে খোলা মাঠের মধ্যে খাইতে আসে, দানা পানি দানা টানা পায়, ধান পায়, কিছু পায়, তো খাইতে আসে। শিকারীরা করে কি, ওই জাল পাতে, ওখানে জাল পাতে ওর ভিতরে ভালো ভালো খাবার দিয়ে দেয়, ধান দেয় বা চাল দেয়, কবুতরের প্রিয় খাবার দেয়, সেগুলো ওখানে রাখে আর জাল পাইতে রাখে, দূরে কোথাও পালায় থাকে না, অথবা দূরে পালায় থাকলো, যেই কবুতর ওখানে বস গিয়া ঢুকলো টান দিলে ওটা আটকে পড়ে যায়। আরেক সিস্টেম হইল অটো সিস্টেম, ওই ধান খাইতে গেলেই যেই খাওয়া আরম্ভ করে পায়ের মধ্যে পেঁচায় ওখানে আটকে পড়ে যায়। কি কথা বলছেন নাই, তো ও তো খাইতে আসছিল, ওতে জালে আটকে পড়তে আসছিল, তা তো আসেনি, কিন্তু আটকে পড়লো না শিকারীর হাতে। অনুরূপভাবে যে সকল মানুষ গুনাহ থেকে কিছু কিছু বাঁচতে থাকে, তো আল্লাহর মহব্বতের জালের এতটা নিকটবর্তী হয়, হঠাৎ জালে আটকাই পড়ে যায়, পরে আর ছুটতে পারে না, পরে আর ছুটতে পারে না। মুজিবুসুন্নাহ মাওলানা শাহ আবরারুল হক রহমতুল্লাহ আলাইহি, হযরত থানভীর খলিফা, তিনি বলতেন যে তোমাদেরকে বলি গুনামুক্ত জিন্দগির জন্য এক কাজ করো, আল্লাহ ওয়ালাদের কাছে যাও, তাহলে দেখবা যে গুনাহ ছুটে যাবে। এখন যে লোক যারা অনেক গুনাহ করতে অভ্যস্ত, সিনেমা হলে যায় কি মজা, টেলিভিশনে ঘন্টা ঘন্টা বসে দেখে কি মজা, আরো যত সব বাজে জিনিসে জড়িত, মনে করে এটা মজা, এবং সে টেনশন ফিল করে, ওহো আমাকে আমাকে বলে আল্লাহ ওয়ালাদের কাছে যাইতে, পরে তো গুনাহ ছুটে যাবে, পরে আমার মজাও ছুটে যাবে, টেনশন করে যে আমি যদি যাই তো গুনাহ ছুটে যাবে, তো তখন তো একটা ঝামেলা না, আমার মজাগুলো ছুটে গেল। হযরত মাওলানা শাহ আবরার হোসেন রহমতুল্লাহ আলাইহি বলেন যে মিয়া, যে আমি তোমার মজা ছাড়াবো না, মজা ছুটানোর জন্য আমি চেষ্টা করতেছি না, তুমি এইটুক কাজ করো যে ওখানে যাও আল্লাহ ওয়ালাদের কাছে, উঠো বসো উঠো বসো, ফের দেখবা যে কিভাবে গুনাহ ছুটে যায়, গুনার থেকে বাঁচতে পারার কারণে তুমি হাজার শুকর আদায় করবে, আল্লাহ আপনার দয়া আপনার মেহরবানি যে আমি বাঁচতে পারছি। শুনতেছেন প্রিয় বন্ধুরা, কেসে কেসে এসে ওয়েসে হো গে, আর এসে ওয়েসে কেসে কেসে হো গে, হ্যাঁ না, ইউ হি আপ আতে রহেঙ্গে মহব্বত কা ফল আপনা পাতে রহেঙ্গে, আস্তে আস্তে যাইতে আস্তে যাইতে এই হাসি খুশি হাসি খুশিতে হঠাৎ দেখবে যে আর ভালো লাগে না, এই উল্টা সিধা আর মজা লাগে না, এখন ওই নামাজে মজা, জিকিরে মজা, তেলাওয়াতে মজা, আল্লাহর জন্য কান্ডাকাটির মধ্যে মজা, নেক লোকদের মধ্যে মজা। তিনি একটা উদাহরণ দিলেন, দৃষ্টান্ত, এক লোক সে ঘুষ খায়, খুব মজা করে করে রোজ ঘুষ খায়, ঘুষের টাকা পায় নোট একদম কসকসা, খুব খুশি হয়েছে কতগুলি টাকা পেয়েছি, তো টাকা নিয়ে বাসায় যায় আর কি মজা। তো একদিন গোয়েন্দা বিভাগের লোকেরা পরে আটকানোর জন্য ঘুষের টাকা ঘুষ দিয়ে কাজের জন্য গিয়া কতগুলি অনেকগুলি টাকা কসকসা নোট তারা ঘুষ দিছে, প্রতিটি নোটের উপরে একটা গোপনে একটা কোড দেওয়া আছে যে এটা সরকারি অফিস থেকে এই টাকা সরবরাহ করা হয়েছে গোয়েন্দাদের পক্ষ থেকে, একটা ডকুমেন্ট ওর ভিতরে এরকম চুপে রাখা আছে। তো ওই লোক তো যে ঘুষখোর, সে মজা করে নেওয়ার সময় এটা খেয়াল করেনি না। আচ্ছা, ওই লোক অফিস থেকে ঘুষের টাকা নিয়ে যখন বাইর হলো, ওই যে গোয়েন্দা লোকেরা পালায় ছিল, পরে পিছন থেকে তারা দ্রুত গতিতে একে ধরার জন্য আগাইতেছে, আর ওই লোকের খেয়াল হলো কি রে এই লোকগুলো এইভাবে ছুটে আসতেছে যে মুহূর্ত ভালো না, ওই টাকা তো অনেকগুলি সে তার থলের মধ্যে, এখন টাকা নিয়ে দ্রুত খালি ভাগতেছে দ্রুত, কারণ এগুলোর সহ ধরা পড়লে তো বিপদ, ডকুমেন্ট সে বুঝতে পারছে, চালু লোক অফিসার মানুষ যে কাম তো আর কিছু না, সেই লোক সেগুলি যারা আমার টাকা দিল তারাই এখন আমার পিছন লইছে অনুসরণ করতেছে, তার মানে আমার খবর আছে, এখন তো দৌড়ের উপরে আছে দৌড়ের উপরে, কিন্তু ওরাও ওদের গতি বাড়ায় দিচ্ছে ধরবার জন্য, এখন কি করবে এমন সময় দৌড়াইতে দৌড়াইতে এক জায়গায় গিয়ে দেখে যে মেনহোলের মুখ খোলা, মেনহোল আছে না যে ঢাকনা, ওটা ঢাকনা খোলা, আর টাকার যা ছিল ওগুলি সব একদম ওর ভিতরে ফেলছে, আর ফেলে দিয়ে পরে এখন দোয়া করে আল্লাহ ওই লোকের উপরে রহমত নাজিল করে যে মেনুলের মুখটা খুলে দিয়ে গেছে, পোলা মানে দুষ্টামি করে মেনুলের মুখ খুলছিল, আল্লাহ ওদেরকে আপনি অনেক রহমত করেন যে ওরা এই কাজ না করলে আমার আজকে উপায় ছিল না, কখন মেনুলের মুখ খুলবো, খুলতে খুলতে তো ওরা এসে ধরেই ফেলবে, এরা তো এখন তো টাকা তো ওটার ভিতরে না, এই গান্দা ময়লার মধ্যে থেকে টাকা উঠাবে কেমনে, একদম ভিতরে ফেলে দিয়েছে না, ভাইসা কোন দিক চলে গেছে ময়লার পানির সঙ্গে, এই লোক তো চলে গেছে, এখন গোয়েন্দারা চিন্তা করলো যে এখন ডকুমেন্ট তো আর নাই তো কি দিয়ে আটকাবো, পরে তারাও শেষে পিছন থেকে গতি স্লোত করে দিছে, পরে আস্তে আস্তে এই লোক তো অনেক তীব্র গতিতে ভাগতেছিল, পরে সে পার পেয়ে গেছে, এখন এই লোক বাড়িতে গিয়ে হাঁপাইতে হাঁপাইতে বউর কাছে গিয়া কিরে তুমি এরকম করো কেন, আরে আল্লাহ বাঁচাইছি আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ আল্লাহ বাঁচাইছে, যে বিপদে পড়ছিলাম আল্লাহ বাঁচাইছে, খুশি কি কত খুশি, তো মাওলানা সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন এই লোক আজকে ঘুষের টাকার থেকে বাঁচতে পারে খুশি কত, যে লোক আল্লাহওয়ালাদের মজলিসে যাতায়াত করতে থাকবে সে তার আল্লাহওয়ালারা ধৈর্য পিঠে কিলে তার গুণা ছাড়ানো লাগবে না, সে নিজেই গুণা ত্যাগ করতে পারে খুশিতে আজীবন শোকর আদায় করতে থাকবে, আর সে আল্লাহওয়ালাদেরকে দোয়া দিতে থাকবে যে আপনাদের বরকতে আজকে হে আল্লাহওয়ালা আপনার বরকতে আজকে আমি কোথায় পৌঁছে গেছি, কি গান্দা নোংরা জীবনে ছিলাম আমি, সে দোয়া করতে থাকবে সারা জীবন, শুনতেছ প্রিয় বন্ধুরা, চলো
মাশাআল্লাহ জাযাকুমুল্লাহ খাইরান সুবহানাল্লাহ, আর আসান ভি ইতনা কে কাম না করো আর মজদুরি লে লো, এবং তাকওয়ার সঙ্গে থাকা সহজ এতটা যে কাজ না করে পারিশ্রমিক নিও নাও পুরস্কার নিও নাও, আনি গুনাহকে কাম না করো না মাহরামু কো না দেখো চোরি না করো গীবত না করো ওগেরা, অর্থাৎ গুনাহের কাজ করো না ভিন নারীদেরকে দেখো না চুরি করো না গীবত করো না ইত্যাদি, আর সওয়াব লে লো এবং পুরস্কার নিয়ে নাও, আর সওয়াব কিয়া হামারি দোস্তি লে লো এবং পুরস্কার কি আমার বন্ধুত্ব নিয়ে নাও,
হযরত আমার শায়খ রহমাতুল্লাহ আলাইহি বলতেন প্রায় মাঝে মাঝে বলতেন এ আমাকে বলো যে কাজ করতে কষ্ট বেশি না করতে কষ্ট বেশি, ঝামেলা কোনটা, কাজ করার মধ্যে কষ্ট বেশি ঝামেলা বেশি, ক্ষেতের মধ্যে হাল চষা, হাল চষলামই না তো আরাম, হালই চষলাম না আরাম, ঠেলা গাড়ি ঠেলো সারাদিন ঠেলো তেপের পশালো, ঠেলা গাড়ি ঠেললাম না সারাদিন ঠেলা গাড়ি ঠেললাম তো কি যান পানি আর তামাম রক্ত সব পানি হইতেছে, আর বিকালবেলা টোটাল হিসাব করে দেখলো 700 টাকা হয়েছে আর না হলে 1100 টাকা হয়েছে সারা দিনের খাটনি, এক লোক বললো তোমার ঠেলা গাড়ি চালা লাগবে না তুমি আমার কাছে বসে থাকো, বাদশাহ বললেন যে তুমি আমার কাছে বসে থাকো তোমার গাড়ির ঠেলা আর ঠেলতে হবে না, সন্ধ্যাবেলা তারে 11,000 টাকা দিয়ে দিছে, কি হয় যে এখন সেই লোক ঠেলতে যাবে কি জন্য, ঠেলা গাড়ি আর ঠেলতে যাবে, যে আমি রোজ ঠেলি তা 700 বা 1100 পাই আর এখানে বসে থাকি চুপচাপ, বাচ্চার কাছে তো আমাকে 11,000 টাকা 12,000 টাকা 15,000 টাকা দিয়ে দেয় তা আমি ঠেলতে যাবো কি জন্য, আমার শায়খ রহমতুল্লাহ আলী বলেন যে এই গুনার যত কাজ সব ঝামেলা, হেরোইন খাও মদ খাও, হ্যাঁ না ঝামেলাই ঝামেলা, এর মধ্যে সময় দাও, কোন নারীর পিছনে পড়ছে তো তার পিছনে ছুটতে থাকো, দৌড়াদৌড়ি, কোন সময় ঝাড়ু খাও, কোন সময় স্যান্ডেল এবং জুতা খাও, হ্যাঁ না, কোন সময় দৌড়ানি খাও, কোন সময় কান্ডলা খাও, লাহাওয়ালা কুয়াতে ইল্লা বিল্লাহ, কত সব আলা বলা এবং ঝামেলা। আর কিছুই এগুলা না করলাম তো আল্লাহ পাক তার বন্ধুত্বের এত বড় দৌলত তোমাকে দান করে দেবেন এবং জান্নাতুল ফিরদৌস তোমাকে দান করে দেবেন। কাজ করতে ঝামেলাই ঝামেলা, কাজ করলা না, ওইসব কাজই যেগুলো তুমি করতে সেগুলি করলা না, চুপচাপ আল্লাহর কাছে বসে থাকলে আমি ওইদিকে আর যাব না। আল্লাহ পাক এত খুশি হলেন, তুই ওইদিকে যাবি না, না আর যাব না, চল তোর জান্নাতুল ফিরদৌস দিলাম এবং আমি তোর হয়ে গেলাম, তুই আমার হয়ে গেলি। দোনো জানব সে ইশারে হো চুকে হাম তুমারে তুম হামারে হো চুকে, এসা আজিব মামলা। রাস্তায় বসে বসে চৌরাস্তার মধ্যে খালি যত মেয়ে লোক আসে সব দেখে, কি যন্ত্রণা, যতবার দেখে ততবার লানত নাজিল হয়, হ্যাঁ না, তার উপরে লানত বাড়তেই থাকে প্রতিবারে, নাউজুবিল্লাহ। যখন চোখের উপর লানত পড়ে এত বিপদ। আচ্ছা, একবার এক লোক ভিন্নারের দিকে তাকাইতেছিল, এখানে তো শরীয়তের মশলা হলো, হ্যাঁ তো আচ্ছা, ওই লোক ওর দেখতেছিল কোন ভিন্নারের প্রতি, হঠাৎ ওই লোকের চোখের উপর আমি নজর করছি, আমি এই মসজিদে বলতেছি, এই মসজিদের ভিতরে আপনাদেরকে শুনাইতেছি, যখন ওই লোকটার চোখের উপরে, পুরুষ লোকটার চোখের উপরে আমার নজর পড়লো, আমার চোখগুলো একদম জ্বলতেছিল, একদম ভীষণ কষ্ট হইতেছিল। আমি ভাবলাম কি ব্যাপার, ওই যে সেই লোক আর এক নারীর প্রতি নজর করতেছিল, তার চোখের উপরে খোদার লানত নাজির হইতেছিল। তো এখানে মশলা হলো, যখন কোন লোক ভিন্নারীর প্রতি নজর করে হারাম ভাবে, তখন এটা জানতে পারলে তখন তার চোখের দিকে তাকানো এটাও নিষেধ শরীয়তে, তখন এটাও তার দিকে তাকানোও জায়েজ নেই। ওই সময় ওই লোকের উপর নজর করবা না, কারণ সে খোদার আল্লাহ তাআলার গজবের ছায়ার মধ্যে আছে, লানতের মধ্যে সে আছে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এত কঠিন বিপদ, নাফরমানিতে লিপ্ত অবস্থায় ওই লোকের আশেপাশেও থাকতে নেই, তার মধ্যেও বিপদ আছে, লানত আছে, গজব আছে। তাহলে যদি ডাইরেক্ট সেই লানতের কাজে লিপ্ত হয় তাহলে কত বড় গজব সেটা, কত বড় কঠিন মুসিবত বিপদ সেটা। গুনার মধ্যে কোনো আরাম নাই, খালি আগুন, গুনার মধ্যে শুধু আগুন। আর গুনা ত্যাগ করে আল্লাহর খুশির হালতে থাকলে, আল্লাহর আনুগত্যে বন্দুকের মধ্যে থাকলে, সে কি একদমই বাহারওয়ালা এক জিন্দেগি, আনন্দ ঘন এক জিন্দেগি, শান্তিময় এক জিন্দেগি। শুনতেছেন প্রিয় বন্ধুরা, চলো
হম তুমে তাকওয়া কি বরকত সে আপনা দোস্ত বানা লেঙ্গে, আমি তোমাদেরকে তাকওয়ার বরকতে নিজের ওলি বানিয়ে নিব।
চলো ভাই তুমি বস, তোমার জ্বরও আসতেছে শুনলাম, তারা বিশেষ আমাকে আস্তে আস্তে বলো যে আমার জ্বর আসতেছে, আল্লাহ মাফ করে দেন জ্বর। মন রফিক তুমি কিছু শোনাবে, 11টা তো বাজ। আরে ভাই কি ব্যাপার, চলো ভাই একটা শুনে দাও। প্রেম সিংহাসন, এটা দুই শব্দ না এক শব্দ? এক শব্দ হলে ভিন্ন ভিন্ন উচ্চারণ করো কেন, হ্যাঁ না, সন্ধিযুক্ত শব্দ সেভাবে উচ্চারণ করো।
প্রেম সিংহাসন,
প্রেম সিংহাসন,
প্রেম সিংহাসন,
চলো।
কি সুন্দর এই পৃথিবীটা, কি যে চমৎকার।
আরে ভাই বারবার দরজা খুলতে থাকো কেন তোমরা।
কি সুন্দর এই পৃথিবীটা, কি যে চমৎকার, কি সুন্দর যে হাতটা তোমার।
যেটা বান্দাকে আল্লাহর দিকে টানতে থাকে, টানতে আপন জাতের পানে কি মহান এ কীর্তি। চলো সকলকে দান। সিনাতে যার আল্লাহর মহব্বত নাই, আত্মা তার অন্ধ থাকে, দুনিয়াতে এমনি মুখস্থ বসবাস করে। কুত্তার বাচ্চা জন্ম হয়েছে, শুরুতে কয়েকদিন ওর চোখে দেখে না, এটা জানো তোমরা, এমনি আম মুখস্থ হাঁটে, কয়েকদিন আন্দাজে হাঁটতে থাকে, কোন দিকে যায় কোনো খবর নেই। মানুষের বাচ্চারা ওদেরকে ধরে ধরে নিয়ে একটা জায়গাতে গুছিয়ে গুছিয়ে রাখে, ওরা কিন্তু আন্দাজি হাউমাউ করতে থাকে আর হাঁটতে থাকে, এরকম দেখো নাই তোমরা? কিন্তু ওর মা যখন দুধ খাওয়ানোর জন্য আসে, কিভাবে জানি আন্দারা সবগুলিকে ওখানে একত্রিত হয়ে যায়, মায়ের কোনো গ্রাণ পায় মনে হয়। তো সেই কুকুরের বাচ্চারা যেরকম আন্ধা হয়ে দুনিয়াতে জন্ম হয় তো দেখে না কিছু, তো মানুষ এইভাবে আন্ধা হয়ে তো দুনিয়াতে বসবাস করতে নাই। মানুষের চোখ খোলা রাখা চাই, আসমান জমিনের প্রতিটি বস্তু বিন্দু সব কিছুর ভিতরে আল্লাহ পাকের নিদর্শন প্রত্যক্ষ করতে থাকা চাই এবং আল্লাহ পাকের উপর উৎসর্গ হইতে থাকা চাই। এটা মস্ত বড় বন্দিগি। কোরআন শরীফে বারবার বারবার আল্লাহ পাকের নিদর্শন সমূহের প্রতি আল্লাহ পাক বান্দাদেরকে আকৃষ্ট করতে থাকছেন, আহ্বান করতে থাকছেন দেখার জন্য, যে দেখো এসব এবং এর থেকে শিখো, তাই না? এবং অন্তরে প্রেমের শিখা জ্বালাও। কিন্তু অন্ধের মতো আমরা বাস করি, এই বুঝ পয়দা হয় না যতক্ষণ মানুষ না আল্লাহ ওয়ালাদের থেকে শিখে, যতক্ষণ আল্লাহ ওয়ালাদের কাছে যায়, নাহলে মুখস্থ ইবাদতই শিখতে থাকে খালি, আল্লাহর মহব্বতের দৌলত থেকে ভিতরটা খালি থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর মহব্বত খুব দেন, হ্যাঁ না, এবং আল্লাহ ওয়ালাদের সঙ্গে উঠা বসা করার সম্পর্ক রাখার তৌফিক আল্লাহ খুব দেন। আল্লাহর হইয়া জিন্দা থাকি, আল্লাহর হইয়া ইনশাআল্লাহ আল্লাহ পাকের নিকট পৌঁছে যাই নির্ধারিত সময়ে। ভয় পায় না, যা আল্লাহ সকলের হায়াতে অনেক বরকত দেন, লম্বা জমানা চিন্তা রাখেন আপনার মহব্বতের সাথে ইনশাআল্লাহ। খালি পেট ভরার জন্য না জিন্দা থাকি, কোথায় কি আছে খাও আর লম্বা জমানা জিন্দা থাকো। খাওয়ার জন্য তো জানোয়াররাও খায়, তো মানুষ যদি খাওয়ার জন্য আসলে তো জানোয়ার আর মানুষের মধ্যে পার্থক্য কি থাকবে? জানোয়াররা কেবল কামাই করে আর খায়। তো যত মানুষ আছে সব ঘরে ঘরে দিন রাত খাওয়ার ধুমধাম খাওয়া, এই রান্না বান্না রান্না বান্না রান্না বান্না আর খাওয়া দাওয়া খাওয়া দাওয়া খাওয়া দাওয়া, রান্না বান্না আর খাওয়া দাওয়া, এই যদি জিন্দগি হয় পশু আর মানুষের মধ্যে পার্থক্য কিসের দ্বারা রচিত হবে? হ্যাঁ, পশুর মধ্যে মানুষের মধ্যে পার্থক্য এখানে যে মানুষ আল্লাহকে বুঝে, হ্যাঁ না, আল্লাহকে বিশ্বাস করে এবং আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখে, এবং পশুদের জীবন থেকে আলাদা এক সুন্দর জীবন তারা সবসময় সংরক্ষণ করে। তো আল্লাহ আমাদের মানুষ করছেন, তো মানুষের মতো আমরা বাঁচবো এবং থাকব। আমার সহায়ক রহমতুল্লাহ একবার বলছিলেন যে আল্লাহ তাআলা নে হামে জানওয়ার নহীঁ বানায়া, ইনসান বানায়া হ্যায়, ইনসান কি তরহ সে জিনা চাহিয়ে। আল্লাহ আমাদের পশু বানান নাই, মানুষ বানাইছেন, মানুষের মতো জীবন যাপন করা চাই। আল্লাহ তৌফিক দেন আমাদের সকলকে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিল কারীম।
ترجمان اکابر عارف باللہ شیخ الحدیث شیخ العلماء حضرت مولانا شاہ عبد المتین بن حسین صاحب دامت برکاتہم ایر بانگلا اردو پرتیٹی بیان بشیر جیکونو پرانتو تھے کے نیج نیج ٹچ موبائل ایر ہواٹس اپے پاور جنو جگاجگ کرون اے نمبر 01715818970 مفتی شہید السلام قاسمی بیان پر گروپ ایڈ ہوار جنو جے نامے اپنی پریچیتو تار پورنو ٹھیکانا ایبان جے جے پیشار ساتھے اپنی جگتو آسین تا بانگلا বা ইংরেজিতে হোয়াটসঅ্যাপে লিখিতভাবে উল্লেখ করুন, যাতে সর্বস্তরের পেশাজীবীদের মধ্যে দিনের এই মহান খেদমত পৌঁছে দেওয়া সম্ভব হয়। এতে কোন সন্দেহ নেই যে বর্তমান যুগে ইসলামকে আসল রূপে চেনার জন্য, জানার জন্য, বোঝার জন্য, আমল করার জন্য হজরতের প্রতিটি বয়ান এক আসমানি নেয়ামত। আপনার আত্মীয় স্বজন বন্ধুমহল এবং হিতাকাঙ্ক্ষীদের মধ্যে দিনের এই মহান খেদমত পৌঁছে দেওয়ার জন্য আপনিও একটি গ্রুপ তৈরি করতে পারেন।
লাইভ বয়ান শোনার লিঙ্ক mixlr.com/khanka-bd স্পেলিং mixlr.com/khanqah-bd অথবা www.khanka-bd khankabidi.com। গ্রুপে বহাল থাকার শর্ত হলো আপনার প্রোফাইলে কোনো প্রাণীর পিকচার থাকবে না এবং গ্রুপে কখনোই কিছু লেখা বা বলা যাবে না। লিখলে বা বললে গ্রুপ থেকে রিমুভ করে দেওয়া হয়। এই গ্রুপটা শুধুই হযরত ওয়ালা দামত বারাকাতুহুম এর বয়ান পাওয়ার জন্য, নিজেদের মত বিনিময়ের জন্য আদৌ নয়। প্রয়োজনে গ্রুপের বাইরে উপরোক্ত নম্বরে যোগাযোগ করতে পারেন। নাম এবং নাম্বার পাঠানোর সহজ পদ্ধতি, উপরের মোবাইল নাম্বারটি সেভ করে টাচ করুন অ্যাটাচ ক্লিপে, তারপর কন্ট্যাক্ট, তারপর যে নাম্বার পাঠাতে ইচ্ছুক সেই নাম্বারে, তারপর সেন্ড এ টাচ করলেই হুবহু নাম এবং নাম্বার চলে আসবে আমার কাছে।